ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
পাহাড় ধসে 4 জন সেনা সদস্য সহ 59 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
রয়েছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষের প্রতিবেদন।
দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের যৌথ প্রার্থী নিয়ে সহমতে পৌঁছতে আগামীকাল বুধবার বৈঠকে বসতে চলেছে 10 বিরোধী দলের শীর্ষ নেতা নেত্রীরা।
আরো থাকছে বাংলাদেশে সাইবার অপরাধ বেড়েছে সে সম্পর্কে ICT প্রতিমন্ত্রীর মন্তব্য।
আমাদের তরুণীরা, বালিকারা, কিশোরীরা সবচেয়ে বেশি আর কি আক্রমণের শিকার হয়, তাই তাদেরকে আমরা শুরু থেকেই আসলে সচেতন করতে চাই।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস কাতার এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অপরাপর বেশ কয়েকটি মিত্র দেশের মধ্যেকার কূটনৈতিক বিবাদকে জটিল পরিস্থিতি অভিহিত করে যুক্তরাষ্ট্রের এটার নিষ্পত্তিতে মদদ দেওয়া দরকার বলে উল্লেখ করেছেন। সোমবার রাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অধিবেশনে ম্যাটিস সাংসদদের উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয় কাতারের যুবরাজ সানি বংশ পরম্পরায় একটা দুরূহ পরিস্থিতির মুখে পড়েছেন এবং সমাজ ব্যবস্থাকে সঠিক পথপানে ধাবিত করবারই চেষ্টা করছেন তিনি। বলেন, তবে যে কোনো ধরনেরই সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন করা যে আমাদের সবারই স্বার্থের জন্য অহিতকর সেটা আমরা তো সবাই স্বীকার করি। ম্যাটিস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকল সন্ত্রাসী অর্থায়ন রহিত করার উপরেই গুরুত্ব আরোপ করেছেন। উল্লেখ্য, কাতারের আল উবেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী কর্মতৎপরতার সদর কার্যালয় হিসেবে কাজ করে থাকে এটি এবং ওখানে মোতায়েন রয়েছে প্রায় 10,000 আমেরিকান সেনানী। সৌদি আরব, বাহরেন, মিশর, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কাতারের সঙ্গে এবং ছোট্ট ওই উপসাগরীয় দেশটির সঙ্গে পরিবহন ব্যবস্থা দুদিক থেকে বন্ধ করে দিয়েছে তারা। এরা বলছে, কাতার হামাস ও মুসলিম ব্রাদারহুড সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল যোগান দিচ্ছে। যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস আজ মঙ্গলবার প্রকাশ্য শুনানি অধিবেশনে জবানবন্দি দেবেন বলে স্থির রয়েছে এবং এতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার একটি প্যানেল তাকে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর যোগাযোগ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI প্রধানের চাকুরিচ্যুত হওয়ার বিষয়টির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অকারণ হস্তক্ষেপ বিষয়ে যে বিবিধ তদন্তানুসন্ধান চলছে সে ধারাবাহিকতায় সেনেট সভার এই শুনানি অধিবেশন সর্বসাম্প্রতিক সংযোজন। রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিস্তিয়াকের সঙ্গে 2 বার তাঁর কথোপকথন হয়েছে। কথাটা স্বীকার করবার পর এ গেল মার্চে সেশনস FBI তদন্ত প্রক্রিয়া থেকে নিষ্পৃহ রইবার অভিপ্রায় ব্যক্ত করেন। এর আগে বরখাস্তকৃত সাবেক FBI ডিরেক্টর জেমস কোমি বলেছেন কংগ্রেসেরই শুনানি অধিবেশনে যে FBI কাছে অতিরিক্ত কিছু তথ্য রয়েছে সেশনস সম্পর্কে জানিয়ে প্রকাশ্য শুনানিতে আলোচনা করতে তিনি অপারগ। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট বিধায়কদের একটি গোষ্ঠী রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ বিধিবিধান আরও শক্তপোক্ত করার ব্যাপারে একমত হয়েছেন। এতে এ বিধানও রাখা হয়েছে যে হোয়াইট হাউস এ বিধিবিধান শিথিল করতে, মুলতবি করতে বা খারিজ করতে চাইলে তার জন্যও কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে। সেনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে এর ব্যাপারে জোরালো সমর্থন পাওয়া যাবে বলেই মনে হচ্ছে, তবে এটি প্রতিনিধি পরিষদেও পাশ হতে হবে এবং তারপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক তা স্বাক্ষরিত হতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে এরকমের মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছটি দেশ থেকে ভ্রমণকারীর আগমনে বিধিনিষেধ আরোপ বিষয়ক সিদ্ধান্ত ফেডারেল আদালতের সর্বসাম্প্রতিক রায় নিয়ে বক্তব্যের অবতারণা করেছেন টুইট বার্তায়। বলেছেন, আবার নাইন্থ সার্কিট কোর্টও এটা করল যেমনটি কিনা ভাবাই হয়েছিল, এবং এটা করল দেশের ইতিহাসের বিপজ্জনক একটা সময়ে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সোমবার এবং মঙ্গলবার পাহাড় ধসে চার সেনা সদস্য সহ অন্তত 69 ব্যক্তি নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে উপদ্রুত এলাকা থেকে স্থানীয় প্রশাসনের বরাত দিতে সংবাদদাতারা জানিয়েছেন, এবং এ সম্পর্কেই আমরা এখন শুনব আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের একটি রিপোর্ট।
তারা জানান, এদের মধ্যে রাঙ্গামাটি জেলায় 35 জন, চট্টগ্রাম জেলায় 27 জন, বান্দরবান জেলায় 7 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানান। ওই 3 জেলায় 4000 জনকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তবে ঢাকায় সরকারের তরফে জানানো হয়েছে 3 জেলায় পাহাড় ধসের ঘটনায় 39 জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা। পাহাড় ধসের কারণ জানতে চাইলে চট্টগ্রাম থেকে সাংবাদিক সুমিত কান্তি বড়ুয়া প্রবল বর্ষণের কারণে মাটি আলগা হয়ে ধস নামার মূল কারণ বলে উল্লেখ করে বলেন,
আমরা পাহাড়কে কাটছি, আমরা প্রকৃতির উপর অত্যাচার করছি, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ জানিয়েছে, রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসের পর সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করতে গিয়ে অপর একটি পাহাড় ধসে 2 কর্মকর্তা সহ সেনাবাহিনীর 4 সদস্য নিহত, 1 নিখোঁজ এবং অপর 10 আহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের যৌথ প্রার্থী নিয়ে মতৈক্যে পৌঁছতে চায় ভারতের 10 বিরোধী দলের শীর্ষ নেতা নেতৃবৃন্দ। আগামীকাল বুধবার এ বিষয়ে বৈঠক হবে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে, এবং এরই বিস্তারিত বিবরণ পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সংবিধান গঠন হওয়ার পর এই প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের তৈরি 10 সদস্যের গোষ্ঠী। এদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেছেন যে রাজনাথ সিং, অরুণ জেটলি ও বেঙ্কাইয়া নাইডুকে নিয়ে গঠিত একটি প্যানেল রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে শরিক ও বিরোধীদের সঙ্গে আলোচনাও করবে। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই বুধবারের বৈঠকের ডাক দিল দেশের বিরোধীরা। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বিরোধীদের মধ্যে ঐক্যমতের জন্য সচেষ্ট কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও, কিন্তু বিরোধীরা চাইছে সরকার আগে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করুক, তারপর সেই নাম সমর্থনযোগ্য কিনা তা নিয়ে বৈঠক করবে বিরোধীরা। এক শীর্ষ নেতা জানিয়েছেন, এনডিএ এর সঙ্গে আলোচনায় যদি প্রার্থী নিয়ে সহমতে পৌঁছানো সম্ভব না হয় তাহলে বিরোধীরা যৌথ প্রার্থীর নাম বিবেচনা করতে পারে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের শিক্ষা ব্যবস্থায় দেশের সবকটি শিক্ষা বোর্ডকে একটি অভিন্ন শিক্ষানীতির আওতায় আনবার কথা ভাবছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
দেশের সবকটি বোর্ডকে একটি অভিন্ন শিক্ষানীতির আওতায় আনার কথা ভাবছে দেশের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। বিশেষ কিছু বিষয়ের সিলেবাস যেমন এক হবে, তেমনি মানা হবে অনেক বেশি বিজ্ঞানসম্মত পদ্ধতি। নম্বর বাড়ানোর প্রথা বা গ্রেস মার্কস দেওয়া বন্ধ করতে চায় দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। CBSE এবছরই এই প্রক্রিয়া ইতি টানার কথা ভেবেছিল, কিন্তু দিল্লি হাইকোর্ট সেই সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করেছে। এই প্রক্রিয়ায় দাড়ি টানতে 8 বোর্ডকে নিয়ে একটি ইন্টার বোর্ড ওয়ার্কিং গ্রুপ বা IBWG গঠন করেছে। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মার্কস ও গ্রেড দেওয়া হবে আলাদা করে, পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সব বোর্ডই মানবে একই সিলেবাস। যেসব রাজ্যে NCERT এর বই চলে সেসব জায়গায় নিজেদের প্রশ্নপত্র ব্যবহার করে দেবে CBSE। এতে সব রাজ্যেই পরীক্ষায় একই ধরনের প্রশ্ন আসবে, খাতাও দেখা হবে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণভাবেই। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়া তার কারাগার থেকে আমেরিকার এক কলেজ ছাত্রকে মুক্তি দিয়েছে। 2016 প্রচারণামূলক একটি পোস্টার চুরির চেষ্টা চালানোর দায়ে তাকে 15 জেল দেওয়া হয়েছিল, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। টিলারসন তার এক বিবৃতিতে জানান, ওই ছাত্র অটো ওয়ারমিয়ারের বয়স 22, এখন মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন ওই ছাত্র এবং এখানে পরিবারের সদস্যদের সঙ্গে তার মিলিত হবার কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জাই ইনকে ওয়াশিংটনে স্বাগত জানাবেন পরে এ মাসের শেষের দিকে। আজ মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছে একথা। দুনেতা পারস্পরিক সহযোগিতা ও বৈশ্বিক বিষয়াবলী এবং অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যু এবং ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট বিষয়াদিও আলোচনায় উঠবে বলে মনে করা হচ্ছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। গৃহকর্মী নির্যাতন ও মজুরি থেকে বঞ্চিত করার অভিযোগে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলামের আটকের ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
গৃহকর্মীর নির্যাতন ও মজুরি থেকে বঞ্চিত করার অভিযোগে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ মিশনের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলামের আটকের ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ঢাকাস্থ মার্কিন চাইল্ড অ্যাফেয়ার্স জুয়েল রিফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে হতাশা ব্যক্ত করা হয়। বলা হয়, 13 মাস আগের একটি ঘটনায় একজন কূটনীতিককে এভাবে গ্রেপ্তার করা যায় না। আমেরিকা ডেস্কের মহাপরিচালক আবিদা ইসলাম কিছুক্ষণ আগে ভয়েস অফ আমেরিকার এই সংবাদদাতাকে বলেন, ইয়েস, আমরা তাদের ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছি।
আমরা লিখে এই বিষয়টা নিয়ে আমাদের গভীর কনসার্ন যেটা সেটা প্রকাশ করেছি। এই জিনিসটা এরকম হয়েছে, এটা পাওয়া উচিত হয়নি, এরকম মানে যেটাকে বলে যে আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি যে বিষয়টা এরকম হওয়া উচিত হয়নি।
আপনাদের প্রতিবাদের কারণটা কি?
অনেকগুলো কারণ ছিল, আমি হয়তো আপনাকে এখন সব বলতে পারবো না। তবে এটা আমরা যে জিনিসটা আমরা পছন্দ করি না, এটা আমাদের আমাদের কনসার্ন, সেটা ওদেরকে জানিয়েছি। বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে যে জিনিসটা তো 13 মাস আগের ঘটনা, মানে আমরা জানিয়েছিলাম স্টেট ডিপার্টমেন্টকে এবং সেটা মানে এতদিন পরে জিনিসটা মানে স্টেট ডিপার্টমেন্টকে জানানোর পরেও জিনিসটা এভাবে হয়েছে, তো সেটা আমাদের কাছে ভালো লাগেনি।
সোমবার সকালে জামাইকা থেকে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত এই কূটনীতিককে আটক করে পুলিশ, এরপর তাকে কুইন সুপ্রিম কোর্টে হাজির করা হয়। বার্তা সংস্থার বরাতে খবর ঢাকায় প্রচারের পর ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। খবরে বলা হয়, কুইন সুপ্রিম কোর্টে শাহিদুলকে হাজির করা হলে বিচারক তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন, পরে জামিনের জন্য $50,000 বন্ড বা $25,000 নগদ অর্থ ধার্য করেন। আদালত থেকে বলা হয়, এই অভিযোগ প্রমাণিত হলে তার 15 বছরের জেল হতে পারে। ঘরের কাজ করানোর জন্য রুহুল আমিন নামে ঠাকুরগাঁয়ের এক ব্যক্তিকে নিয়োগ দেন কূটনীতিক শাহিদুল ইসলাম। যুক্তরাষ্ট্রে নেয়ার পরেই তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। অভিযোগ, আমিনকে দিয়ে দৈনিক 18 ঘন্টা কাজ করাতেন কিন্তু পারিশ্রমিক দিতেন না, এমনকি মারধরও করা হতো। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক মুখপাত্র বার্তা সংস্থাকে বলেছেন, অসৎ উদ্দেশ্য নিয়ে ডেপুটি কনসাল জেনারেলের বিরুদ্ধে রুহুল আমিন অভিযোগ এনেছেন বলে তারা মনে করেন। উল্লেখ্য যে 2011 সালের 4 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি খাদিবুল ইসলামের ছেলে শাহিদুল ইসলামকে নিউ ইয়র্ক দূতাবাসে নিয়োগ দেওয়া হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ এবং নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ তদন্তের বিষয়টির সঙ্গে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সম্পর্ক বিষয়ে আজ সেনেট কমিটির কাছে সাক্ষ্য দিচ্ছেন জেফ সেশনস। পিটার হাইলাইনের রিপোর্টের সার সংক্ষেপ শোনাচ্ছেন সেলিম হোসেন।
ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা পিটার হেনলাইন যে তথ্য দিয়েছেন তাতে আজকের সাক্ষ্যে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস রাশিয়া বিষয়ক তদন্তের সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা তা পরিষ্কার করবেন, তবে সেনেটররা নানান ধরনের প্রশ্ন তাকে করবেন। 20 বছর ধরে জেফ সেশনস নিজেও একজন সেনেটর ছিলেন, সেনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দিতে এসেছেন নিতান্তই স্বেচ্ছাসেবী হয়ে। গত সপ্তাহে এফবিআই এর সাবেক পরিচালক জেমস কোমি সাক্ষ্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তে সেনেটরদের আভাস দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে অনেক কিছুই জানতেন, যেমনটি তিনি বলছিলেন।
He was very close to and inevitably going to recuse himself for a variety of reasons. We also were aware of facts that I can't discuss in an open setting.
তিনি বলছিলেন ওই তদন্তে কাছে থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি এবং পরে নানা কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। আমরা জানতাম যে রাশিয়া বিষয়ক তদন্ত পরিচালনায় তার সম্পর্ক রয়েছে যা উন্মুক্ত আলোচনায় আমি সবকিছু বলতে পারছি না, তাতে সমস্যা আরও বাড়বে। আর সেটি খণ্ডন করতে চলেছেন জেফ সেশনস সাক্ষ্যের মাধ্যমে। প্রেসিডেন্সিয়াল প্রচারণার সময় ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়াকের সঙ্গে কয়েকবার তাঁর বৈঠক হয়েছিল। একথা জানাজানি হবার পর মার্চ মাস থেকে রাশিয়া বিষয়ক তদন্তের নেতৃত্ব থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সাক্ষ্য দেবার সময় এ বিষয় পরিষ্কার করবেন। রাশিয়া তদন্ত বিষয়টি মূল ধরেই আজকের সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে। ম্যারিল্যান্ডের ডেমোক্রেট সেনেটর ক্রিস ভ্যান হলেন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, আমরা জানতে চাই রাশিয়া বিষয়ক তদন্ত বন্ধ করবার কোনো পায়তারা ছিল কিনা বা এ ধরনের অন্য কোনো প্রয়াস ছিল কিনা।
Every American should be troubled by the fact that the president, you know, crossed that line where political interference.
তিনি বলছিলেন প্রতিটি আমেরিকান উদ্বিগ্ন রয়েছেন, প্রেসিডেন্টের কাজকর্মে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন, তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে বা হচ্ছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি শন স্পাইসার সোমবার বলেছেন প্রেসিডেন্ট জানেন যে জেফ সেশনস সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি আশা করছেন এলোমেলোভাবে চলা রাশিয়া বিষয়ক তদন্ত যেন ভালোভাবেই শেষ হয়।
The president's been clear last week in the Rose Garden that he believes that the sooner we can get this addressed and
Sean Spicer bolchilen goto soptahei Rose Garden e president porishkar kore bolechen joto druto sombhab amader ei bishoyti shesh korte hobe je Russia bishoyok shorojontro ba atatter kotha bola hocche sher tar kichui chilo na tini chan joto druto sombhab bishoyti todonto shesh korte jate desher jonnye amerikar jonnye kaj korte paren tini White House e president Donald Trump er boktobbo amra shunte pari.
No collusion, no obstruction. He's a leaker, but we want to get back to running our great...
President Donald Trump, James Comey, সাক্ষ্য সম্পর্কে বলছিলেন যে কোনো মিথ্যা কথা বলা হয়নি, কোনো যোগসাজশ ছিল না, বাধা দেয়া হয়নি তার তদন্তে। জেমস কমি একজন তথ্য ফাঁসকারী, ওগুলো ভুলে আমরা দেশ পরিচালনায় মনোযোগ দিতে চাই। সেদিনের সাক্ষ্যে জেমস কমি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউস রাশিয়া সম্পর্কে তদন্তে মিথ্যা কথা বলেছেন।
Those were lies, plain and simple. And I am so sorry that the FBI workforce had to hear them.
James Comey bolchilen ogulo porishkar mithyachar chilo. Ami dukkhito je FBI ke ebong American derke e kotha shunte hocche. Shedhiner sakhe Comey obhijog oshikar koren President Trump. Bishesh kore FBI er porichalok shabek jatiyo nirapotta Mike Flynn's er todonto bishoy niye.
I will tell you, I didn't say that. And there'd be nothing wrong if I did say it according to everybody that I've read today.
President Trump bolchilen je ami mithya bolini, shokoler kotha barta shune ami ja bujhechi tate mone hoyeche ami o kotha bolleo tate kono bhul chilo na, kintu ami sheti bolini. Trump tar Twitter account e James Comey sakhe deya je boktobbo take bhittihin mithya bibriti bole akha diyechen. বলেছেন তার যথার্থতা তাকেই প্রমাণ করতে হবে। আর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সেনেট কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এই বিষয়টি খানিকটা পরিষ্কার হবে এমন আশা করছেন সকলেই।
পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে প্রতিবাদ বিক্ষোভ ক্রমশ জটিল হয়ে উঠছে এবং জনমুক্তি মোর্চা বন্ধের ডাক দিয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত। দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে, অনেকে আশঙ্কা করছেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তো গৌতম গুপ্ত, এখন দার্জিলিংয়ের অবস্থা কীরকম?
গতকাল মানে সোমবার থেকে এই বন্ধ শুরু হয়েছে, কিন্তু এই বন্ধের একটা বৈশিষ্ট্য আছে। এই বন্ধের লক্ষ্য মূলত সরকারি অফিস আর অন্যান্য যে যানবাহন খোলা, দোকানপাট খোলা, স্কুল কলেজ খোলা, এমনকি ব্যাংকও সপ্তাহে দুদিন সোমবার আর বৃহস্পতিবার খোলা। এটা একটা অদ্ভুত ধরনের বন্ধ, আগে কখনো দেখা যায়নি। কিন্তু একই সঙ্গে সোম ও মঙ্গলবার পাহাড়ে এবং পাহাড়ের লাগোয়া সমতল তরাইতে যে চা বাগানগুলি, সেখানে ন্যূনতম চা শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই ডাক দিয়েছিল বিভিন্ন সংগঠন, তৃণমূল কংগ্রেস ছাড়া আর প্রায় সমস্ত রাজনৈতিক দল। এই মোর্চা এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে আজকে মঙ্গলবার সাধারণ ধর্মঘট ডেকে দেয় আজকের জন্য। তার ফলে পাহাড়ের অধিকাংশ জায়গাতেই স্বাভাবিক জীবন স্তব্ধ হয়ে যায়। গাড়ি ঘোড়া চলেনি, সরকারি বাস ছাড়া ট্রেন বন্ধ ছিল, দোকানপাট বন্ধ ইত্যাদি। এখন আগামীকাল থেকে কি হবে সেটা এখনো পরিষ্কার নয়। ওই তারা আংশিক বন্ধের যে তাদের প্রোগ্রাম ছিল সেইটি বজায় থাকবে না কাল থেকে আবার নতুন কিছু হবে বলা মুশকিল, কেননা গতকালেও কিছুটা মিছিল টিছিল ভাঙতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে, পুলিশের অভিযোগ আন্দোলনকারীরা তাদের উপর ইট মেরেছে। আজকেও একই অভিযোগ, কয়েকটি জায়গায় পুলিশের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে মোর্চার সমর্থকরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায়। কোনো অবশ্য আহত টাহত হওয়ার কোনো খবর নেই।
শোনা যাচ্ছে সুভাষ ঘিসিং এর প্রতিষ্ঠিত জিএনএলএফ দল হাত মেলাচ্ছে জিজেএম এর সঙ্গে। এ খবরের সত্যতা কতটা এবং মঙ্গলবার যে সর্বদলীয় বৈঠক হয়েছে তাতে কি ঘটেছে?
আজকে এই মোর্চাই একটা সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল। সর্বদলীয় বৈঠকে অবশ্য উপস্থিত ছিল নেহাতি ছটি দল মোর্চা সমেত, কিন্তু চমকপ্রদ ব্যাপার হচ্ছে সুভাষ ঘিসিং প্রতিষ্ঠিত গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা জিএনএলএফ, যাদের সঙ্গে মোর্চার একরকম সাপে নেউলে সম্পর্ক, সেই জিএনএলএফও এদিনের বৈঠকে যোগ দেয়। এবং জিএনএলএফের প্রতিনিধি বৈঠকের শেষে ঘোষণা করেন, এই যে গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে যে আন্দোলন শুরু করেছে মোর্চা, তারা তার সমর্থক। আগামী মঙ্গলবার মানে ঠিক 7 দিন পরে 20 তারিখে আবারও এই এরকম সর্বদলীয় বৈঠক বসবে শোনা যাচ্ছে। তাতে আরও বাদবাকি দলগুলিও, পাহাড়ের বাদবাকি দলগুলিও হয়তো সেখানে আসতে পারে, যোগ দিতে পারে। কাজেই পুরো আন্দোলনটা যা সামান্য কি যে তার স্পষ্ট লক্ষ্য সেটা পরিষ্কার ছিল না, এখন এটা ক্রমশ গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার দাবির আন্দোলনে গিয়ে পর্যবসিত হচ্ছে।
গৌতম গুপ্ত, দার্জিলিংকে গোর্খাল্যান্ড করার দাবি বহু বছরের, তো প্রয়াত সুভাষ ঘিসিং এর নেতৃত্বে আন্দোলন হয়েছে, এরপর বিমল গুরুং, এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং বা গোর্খাল্যান্ড সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিলেন, তো সেই প্রতিশ্রুতি কতটা কার্যকর হয়েছে?
গত বছর চারেক দার্জিলিং মোটামুটি শান্তই ছিল। সেখানে গোর্খাল্যান্ড যে এখনই হচ্ছে না আলাদা রাজ্য সেটা সবাই বুঝে গিয়েছিলেন, এবং সীমিত স্বায়ত্তশাসন যেটা কেন্দ্র এবং রাজ্যের সম্মতিতে পাওয়া গিয়েছিল, সেই সেখানে ওই যে বিমল গুরুং এর মোর্চা, তারা সেখানে ক্ষমতায় ছিল। এবং এই মাসের শেষ পর্যন্ত সেই দার্জিলিং হিল কাউন্সিলের মেয়াদ, আবার জুলাই মাসে সেখানে নতুন করে নির্বাচন হওয়ার কথা। কাজেই ঠিক কেন কি প্রভোকেশনে তারা হঠাৎ করে আন্দোলন শুরু করলো সেটা স্পষ্ট নয়। হতে পারে যে আবার নতুন করে নির্বাচনের সম্মুখীন হওয়ার আগে একটু হইচই করা, একটু গা গরম করার দরকার ছিল মোর্চার পক্ষে, এটা সম্ভাব্য কারণ। আরেকটা কারণ শোনা যাচ্ছে যে 2,000 কোটি টাকা কেন্দ্র এবং রাজ্য মিলে কাউন্সিল চালানোর জন্য দিয়েছিল, সেই টাকা ঠিকঠাক খরচ হয়েছে কিনা তা দেখতে বিশেষ অডিট বসিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাতেই মোর্চা উদ্বিগ্ন, কেননা শোনা যাচ্ছে সব টাকা ঠিক কাজে ব্যবহার হয়নি, অনেকটাই হয়তো তছরূপ হয়ে থাকতে পারে, এটাও একটা সম্ভাব্য কারণ। ঠিক কি কারণ সেটা প্রমাণ সাপেক্ষ।
গৌতম গুপ্ত, আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ প্রায় 4 বছর পর পাহাড়ে আবারও অসন্তোষ দেখা দিল, তো পাহাড়ি অঞ্চলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করার দাবি নিয়েই এই আন্দোলন কি মাথাচাড়া দিয়েছে?
হ্যাঁ, আন্দোলনের গোড়ায় এইটাকে অজুহাত দেখানো হয়েছিল। এটার একটু খুলে বলা দরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতে পারেন যে কলকাতা বা মফস্বলের অনেক স্কুলের ছেলেমেয়েরা বাংলা আদৌ পড়ে না, হিন্দি পড়ে, ইংরেজি পড়ে, কিন্তু বাংলা পড়ে না, তখন তিনি বলেন এটা হতে পারে না, দেশের অধিকাংশ রাজ্যেই স্থানীয় ভাষা সেখানকার স্কুলে বাধ্যতামূলক, পশ্চিমবাংলাতেও সেটা হওয়া উচিত। কিন্তু এটা উনি নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটা কোনো সরকারি সার্কুলার হিসেবে বেরোনোর আগেই এই নিয়ে পাহাড়ে প্রচণ্ড হইচই শুরু হয়ে যায়। কেননা এটা সত্যি, পাহাড়ের মানুষ মূলত নেপালি ভাষাভাষী। তারা বলেন, আমরা কেন বাধ্যতামূলকভাবে বাংলা পড়ব? তার জবাবে সরকার থেকে বলা হয়, সেটা ঠিকই, পাহাড়ে পাহাড়ের মানুষ নেপালি ভাষাই পড়বেন, কিন্তু রাজ্যের প্রধান ভাষা বা সরকারি ভাষা তো বাংলা। কাজেই যে তিনটি ভাষা তাদের শিখতে হবে ছেলে মেয়েদের, তার মধ্যে একটি যেন বাংলা হয়। কাজেই এর মধ্যে কোনো জোর জবরদস্তির কিছু ব্যাপার নেই এবং তিনটি ভাষা বহু রাজ্যেই ছেলে মেয়েদের শিখতে হয়। এবং বিশেষজ্ঞরা বলেন, ওই অল্প বয়সে তিনটে ভাষা শেখা শিশুদের পক্ষে মোটেই অসম্ভব কোনো কাজ নয়। আর আমাদের ভারতবর্ষের মতো বহু ভাষাভাষী দেশে দুটি তিনটি ভাষা শেখার বাস্তব প্রয়োজন আছে। কিন্তু ওইটার অজুহাত করে ভাষা সবসময় একটা মানুষের আবেগে গিয়ে ঘা দেয় সেটার নাম করে মোর্চার আন্দোলন শুরু হয়েছিল। এখন সেই কারণটা যে বাস্তব নয় সেটা তো এখন বোঝাই যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা আন্দোলনে লেগে রয়েছে এবং এখন তারা ভাষার দাবি থেকে সরে গিয়ে এখন গোর্খাল্যান্ডের দাবি সামনে নিয়ে এসেছেন।
তো পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্ধের দাবির প্রতি জনসমর্থন কতটা দেখছেন, কিরকম দেখছেন?
জনসমর্থন এখনো পর্যন্ত জনসমর্থন দেখার খুব সুযোগ হয়নি, কেননা কেবল তো সরকারি অফিস এই বন্ধের আওতায় পড়ছে, স্কুল কলেজ খোলা থাকতে পারবে, পর্যটকেরা অবস্থা ভালো থাকলে আসতে পারবেন, যানবাহন চলবে। কিন্তু আজকে মঙ্গলবার যেটা একদিনের জন্য সর্বাত্মক বন্ধ রাখা হয়েছিল, হ্যাঁ সেখানে দোকানপাট বন্ধ ছিল, অফিস টফিসে হাজিরা কম ছিল, কেননা এখানে মোর্চার বন্ধের ডাক উপেক্ষা করে অফিসে যেতে গেলে, দোকান খুলে রাখতে গেলে পরে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এটাও সাধারণ মানুষের আশঙ্কা থাকে। সাধারণ মানুষের অনেকেই গোর্খাল্যান্ড আলাদা রাজ্য চান, কিন্তু তার জন্য এইভাবে পর্যটন ব্যবসাকে ওরা ক্ষতিগ্রস্ত করতে চান না, কেননা দার্জিলিং পাহাড়ে এখানে পর্যটনটাই একমাত্র মানুষের আয়ের উৎস। কাজেই তারা গোর্খাল্যান্ড চান, কিন্তু এইভাবে যেমন করে খুশি যতদিন খুশি বন্ধ, তাতে তাদের সমর্থন আছে বলে মনে হয় না।
যেমনটি আপনি বলছিলেন, দার্জিলিং এর অর্থনীতি মূলত পর্যটন নির্ভর, বন্ধের কারণে ইতিমধ্যে সেখানে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে, সরকারি অফিস আদালত বন্ধ ছিল, তো পর্যটকদের অবস্থা এখন কি রকম? অনেকেই বলছেন যে পর্যটকরা সেখান থেকে
নেমে আসতে শুরু করেছে, সেটাই কারণ পরিস্থিতি এরকম গোলমেলে দেখে লোকে বেড়াতে গিয়ে এরকম ঝামেলায় পড়তে কেই বা চান, নেমে এসছেন। তারপর গতকাল আবার এই মোর্চার তরফে বলা হয়েছে পর্যটকেরা নেমে যাওয়াই ভালো, কারণ কখন কি হয় একটা আন্দোলনের মধ্যে বলা যায় না। আর একটা কথা মনে রাখুন, এই উত্তরবঙ্গেও এখন মোটামুটি বর্ষা নেমে গিয়েছে, বর্ষার সময় দার্জিলিং বা পাহাড়ের যে কোনো জায়গাতেই বেড়ানোটা খুব সুবিধাজনক নয়। কাজেই হয়তো এখনই পর্যটন আলাদা করে খুব একটা মার খাবে না, কেননা পর্যটকের সংখ্যা বছরের এই সময়টা এমনিতেই কমে যায়, আবার পুজোর সময় পর্যটকদের ভিড় শুরু হবে, তার তো এখনো 3 মাস বাকি।
গৌতম গুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল হ্যালো ওয়াশিংটনের বিষয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আপনারা প্রশ্ন মন্তব্য করুন, অনুষ্ঠানে যোগ দিন। এবারে বাংলাদেশে সাইবার অপরাধ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় স্কুলের হাজার হাজার মেয়েকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 10,000 ছাত্রীকে, যা ইন্টারনেটে হয়রানি এবং ব্ল্যাকমেইলের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করতে ছাত্রীরা ছাত্রীদের সাহায্য করবে বলে মনে করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ভয়েস অফ আমেরিকার মাজ হোসেনের প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী একজন আইটি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন এবং তাওহিদুল ইসলাম।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ সম্প্রতি একটি পাইলট প্রকল্প শেষ করেছে, যেটিতে শহর এলাকায় অনলাইনে হুমকির মুখোমুখি হলে বা সাইবার হয়রানি থেকে কীভাবে নিজেদের সুরক্ষা করা যায় তা ছাত্রীদের শেখানো হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, 40টি স্কুল ও কলেজের 10,000 ছাত্রী ওই প্রকল্পে অংশ নেয়। তিনি বলেন,
আমাদের তরুণীরা, বালিকারা, কিশোরীরা সবচেয়ে বেশি আর কি আক্রমণের শিকার হয়, তাই তাদেরকে আমরা শুরু থেকেই আসলে সচেতন করতে চাই। তো আমরা এটা 40টা স্কুলে ধরুন যে 10,000-এর উপরে আমাদের শুধুমাত্র ছাত্রী বন্ধুদেরকে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আমরা সচেতন করেছি, কিন্তু আমরা বড় আকারে এটাকে করতে চাই। এখন আমাদের লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের 170,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 4 কোটি স্টুডেন্টের জন্যই এই ক্যাম্পেইনটা শুরু করা।
কর্মশালায় অংশ নেয়া 15 বছর বয়সী শাহনা মনে করেন তিনি ওই প্রশিক্ষণ থেকে উপকৃত হয়েছেন। শাহনা বলছিল,
অনেক কিছু যাচাই করে তবেই কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। ফেসবুকে আমি কিন্তু কখনো বেশি ব্যক্তিগত ইনফরমেশন আর রাখবো না বা কেউ চাইলেও দিব না। আর আমি প্রায় নিশ্চিত যে আমাকে ফেসবুকের মাধ্যমে এখন কেউ আর সমস্যায় ফেলতে পারবে না।
বাংলাদেশে গত 15 বছর ধরে প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মধ্যে প্রায় অর্ধেক নারী ও কিশোরী, যাদের মধ্যে প্রায় 70% সাইবার অপরাধের শিকার হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মিশুক চাকমা বলেন, ফেসবুক ব্যবহারকারী মেয়েদের পুরুষ সঙ্গী প্রায় তাদের ঘনিষ্ঠ ছবি বা ভিডিও মাধ্যমে তাদের প্রতারিত করে। তিনি বলেন,
Later, when their relationships are on the rocks, their former boyfriends post the photos and videos in the social media to emotionally blackmail the girls. Such photos and videos often trigger troubles.
যখন তাদের সম্পর্ক থাকে না তখন তাদের সাবেক প্রেমিকরা সামাজিক মাধ্যমে ছবি এবং ভিডিও পোস্ট করে মেয়েদের মানসিকভাবে ব্ল্যাকমেইল করে, যা প্রায়ই নতুন সম্পর্কের মধ্যে বা বিবাহিত হওয়ার পর মেয়েদের জীবনে অশান্তি তৈরি করে। এই ধরনের পরিস্থিতিতে অনেক বৈবাহিক সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হয় এবং কিছু ক্ষেত্রে মেয়েরা আত্মহত্যার মতো চরম পদক্ষেপ গ্রহণ করছে।
আইসিটি বিভাগের কন্ট্রোলার অফ সার্টিফাইড অথরিটি সিসিএ এর অফিস 10,000 মেয়েকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সাইবার সিকিউরিটি কনসাল্টিং সংস্থা 4D কমিউনিকেশনসকে নিয়োগ করেছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, অনলাইনে নিজেদের রক্ষার পদ্ধতি শেখার পাশাপাশি কিভাবে সাইবার অপরাধীদের বিচারের সম্মুখীন করতে হয় মেয়েরা তা শিখছে। তিনি বলেন,
আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করেছি কর্মশালায় অংশ নেওয়া 93%-এরও বেশি মেয়ে জানে না যে বাংলাদেশে একটি তথ্য প্রযুক্তি আইন রয়েছে তাদেরকে যে কোনো ধরনের অনলাইন হয়রানি থেকে রক্ষা করার জন্য। আমরা কর্মশালাগুলোতে এই বিষয়গুলোই মেয়েদের শেখানোর চেষ্টা করেছি যে তারা যদি অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হয়রানি কিংবা ব্ল্যাকমেইলের শিকার হয় তাহলে তারা কিভাবে সাহায্য পেতে পারে। আমাদের কর্মশালাগুলোতে প্রধানত শহরের মেয়েরাই অংশ নিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি আরো রুরাল এরিয়াতে বা আরো প্রান্তিক জায়গাতে যাই তাহলে ইন্টারনেট লিটারেসি বা ইন্টারনেট জ্ঞানের যে পরিসংখ্যান আমরা পেয়েছি সেটি আরো কম হবে এবং মেয়েরা ওখানে আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তুরিন আফরোজ মনে করেন, ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবেলা করার জন্য সরকারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 বা আইসিটি আইন সংশোধন করা উচিত। তিনি বলেন,
এটা ডেফিনেটলি সত্যি একটি কথা যে সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে যাতে সাইবার ক্রাইমের ব্যাপারে আমাদের দেশের মেয়েদের নারীদেরকে তাদেরকে সচেতন করে তুলবার জন্য। এবং আমাদের যে সমস্যাটি হচ্ছে মূল জায়গাটি সেটি হচ্ছে যে আমাদের ইলেকট্রনিক এভিডেন্স যে ব্যাপারটি রয়েছে সেটির কিন্তু সদ্ব্যবহার করতে আমরা এখনো দেখি না। সাইবার ক্রাইমকে যদি সত্যিকার অর্থে বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে কাজ করে যেতে হবে যাতে আমাদের ইলেকট্রনিক যে এভিডেন্স আছে সেগুলোকে আপডেটেড করে আইনটিকে
বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তা সচেতনতা অভিযানের প্রধান আবুল মনসুর মোহাম্মদ শরফউদ্দিন জানান, সারা দেশে সাইবার নিরাপত্তা সচেতনতা ছড়িয়ে দিতে সরকার আগ্রহী এবং এর জন্য তার বিভাগ প্রচারণার সম্প্রসারণের জন্য পরিকল্পনা করছে। তিনি বলেন,
এই উদ্দেশ্যে কন্টেন্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে
যা পরবর্তীতে ন্যাশনাল কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায়। আমরা শুধু স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ তা রাখতে চাই না, দেশের 100টিরও বেশি যে ইউনিভার্সিটি রয়েছে তার কারিকুলামেও এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই, এরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচারদেরকেও আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে পরবর্তীতে লোকালি শিক্ষকরাই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে সাইবার সিকিউরিটি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে পারবেন।
এ বিষয়ে আমরা কথা বলি নিউ ইয়র্ক বার্কলেজের ইনভেস্টমেন্ট ব্যাংকের গ্লোবাল হেড অফ ট্রাস্ট ইঞ্জিনিয়ার, সাবেক মাইক্রোসফট কর্মকর্তা ইফতেখার ইভানের সঙ্গে। ইফতেখার ইভান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ইফতেখার ইভান, সরকারের এই পাইলট প্রকল্পটি তরুণীদের সাইবার নিরাপত্তা রক্ষায় কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন?
আমার মতে বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা একটা খুবই ভালো উদ্যোগ। এটার মাধ্যমে আমাদের আমাদের তরুণীদের যে প্রশিক্ষণ দেওয়া, যে কিভাবে সাইবার নিরাপত্তা নেওয়া যায় সেটার ব্যাপারে তাদের মানে উৎসাহিত করা যাবে এবং তাদের অ্যাকচুয়ালি শিক্ষিত করা যাবে। বিকজ এইসব সাইবার নিরাপত্তার জন্য আসলে সবচেয়ে বেশি দায়ী আমরা নিজেরাই, আমাদের নিজেদের অজ্ঞতার জন্যই সাইবার নিরাপত্তার জন্য আমরা সবসময় বিপদে পড়ি। তো এই যে উদ্যোগটা বাংলাদেশ সরকার নিচ্ছে এটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ। আমার মনে হয় এটার মাধ্যমে অনেকটাই এই সাইবার নিরাপত্তা দূর করা সম্ভব হবে, স্পেশালি এইসব তরুণ যুবক যুবতীদের মধ্যে যারা নাকি অজ্ঞতার কারণে এইসব ফাঁদে পা দেয়।
আমরা জানি বাংলাদেশে বেশিরভাগ মানুষই মূলত মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন, এবং সেক্ষেত্রে কতটা বেশি নিরাপত্তা দেওয়া সম্ভব শুধুমাত্র সচেতনতার মধ্য দিয়ে?
আপনি এখানে যে বাংলাদেশ সরকার যে জিনিসটার চেষ্টা করছে এটা আসলে সাইবার নিরাপত্তা, মানুষের যে আনউইলিংলি যে মানুষ ইনফরমেশন গুলি আমরা নেটে দিচ্ছি সেটার উপরে, নট যে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করা। দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট, ওটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্ট। এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মানুষকে বুঝানো, যারা বুঝে না যে একটা ইনফরমেশন আপনি যখন নেটে দেন সেটা শুধু আপনার নিজের অ্যাকাউন্টেই থাকে না, এটা অটোমেটিক্যালি নেটে থাকে আনলেস আপনি একটা প্রপার অ্যাটেম্প্ট নেন এটাকে প্রাইভেসি করার জন্য। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই বুঝে না, যেমন ফেসবুকে কিভাবে প্রাইভেসি মেনটেন করতে হয়, অথবা ফেসবুকে আসলে এইসব জিনিস দেওয়া উচিতই না। আপনার যদি মনে হয় যে এই জিনিসটা আপনি আর কাউকে দেখাতে চান না, দেন এই জিনিসগুলিকে কখনোই, এই আপনার প্রাইভেট ইনফরমেশন গুলিকে কখনোই ফেসবুক অথবা নেটে আপলোড করা উচিত না। এবং এই এই ইনফরমেশনটা যদি ভালোভাবে মানুষদের শেখানো যায়, বোঝানো যায় যে এটা কেন দেওয়া উচিত না এবং দিলে কি হয়, এবং সেটার উপরে বাংলাদেশের সরকারের উদ্যোগটা নেওয়া, এবং এই উদ্যোগটার সাথে আসলে ভাইরাস রিলেটেড অথবা কম্পিউটার হ্যাকিং ইজ নট রিলেটেড, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্ট। সো এটা আপনার ফোন হোক অথবা কম্পিউটার হোক, সব জায়গাতে একই ক্ষেত্রে একইভাবে ব্যবহার হচ্ছে, যে আপনি আপনার ছবি অথবা আপনার পরিচয় অথবা এইসব জিনিসগুলি কি আপনি এইসব জায়গায় আপলোড করছেন নাকি, অথবা আপনি কি অন্য অপরিচিত যে কোনো কারোর সাথেই কি আপনি যোগাযোগ করছেন নাকি এইসব নেটের নেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেগুলি নাকি আপনার ভাইরাস সাইবার নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায় আপনি নিজের জন্য। সো যে কোনো বিশ্বের সমস্ত জায়গায় এই উদ্যোগ যেটা সরকার নিচ্ছে এটা শুধু বাংলাদেশে না, এটা ইভেন আমেরিকাতেও হয় এবং অন্যান্য দেশেও এই জিনিসটা হচ্ছে। আমেরিকাতে সাধারণত যেটা হাই স্কুল লেভেল থেকে, গভর্নমেন্ট থেকে এখনো হয় না, বাট এটা হাই স্কুল লেভেল অথবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা এই ছেলেপেলেদের এটাকে শিক্ষিত করা হয় এবং কারিকুলামের মাধ্যমে, এবং মাঝে মাঝে এবং হাই স্কুলে রেগুলারলি এটা বোঝানো হয় যে তোমরা এটা করবা না, তারপরেও এটা হচ্ছে প্রত্যেকের নিজস্ব বিচারের দায়িত্ব যে আমি করব নাকি করব না। বাট এই শিক্ষিত মানে শিক্ষাটা দেওয়ার জন্য যে সুপকারিতা হবে সেটা হচ্ছে যে মানুষ বুঝতে পারবে যে কেন আমাদের দেওয়া উচিত না, অথবা দিলে কেন কিভাবে হয় এবং কিভাবে আমরা প্রাইভেসি মেনটেন করতে পারি ইন্টারনেটে থেকেও।
ইফতেখার ইভান, বাংলাদেশে যে সামাজিক ব্যবস্থা সেখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে মেয়েদের প্রশিক্ষণ দেয়া, তবে আমার তো মনে হয় যে এটা হয়তো ছেলেদেরও দেয়া উচিত, কারণ ছেলেদেরকে একেবারেই সচেতন করে তুলতে হবে।
বাট মানে মেয়েরা বেশিরভাগ ভিক্টিমাইজ হয় দেখেই এই উদ্যোগটা এই মুহূর্তে মেয়েদের জন্য নেওয়া হয়েছে, এবং এটাকে ইভেনচুয়ালি আমার মনে হয় এটাকে এক্সপ্যান্ড করা উচিত, শুধু মেয়েদের না ছেলেদেরও, এবং শুধু কিশোর কিশোরীদের না এবং বৃদ্ধ বয়স্ক এবং অথবা লিটল মোর যারা কলেজ পড়ে, অথবা এইটার এই জিনিসটা সাইবার সিকিউরিটি ইজ নট অনলি টার্গেটেড ফর ইয়াং গার্ল বাট অলসো লিটল বিট ওল্ডার গার্ল, দে আর অলসো গেট টার্গেটেড। বাট মেয়েদের তারা যেহেতু বেশিরভাগ সময়ে ভিক্টিমাইজ হচ্ছে, সুতরাং তাদের শিক্ষা দেওয়াটা জরুরি এই মুহূর্তে, খুবই জরুরি। তারপরে ব্যাপারটা হচ্ছে যে ওকে নাও আমরা এই জিনিসটা করতে পারছি, আমরা একটা উপকারিতা পাচ্ছি, সো নাও লেট মি সি ছেলেদের কিভাবে করা যায় অথবা একটু বয়স্কদের কিভাবে করা যায় সেটার উদ্যোগ নেওয়া উচিত। জায়গাতে স্টার্ট করতে হবে এবং এই জায়গাটা স্টার্ট হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা।
জি ইফতেখার ইভান, আপনি এরই মধ্যে বলেছেন যে ফেসবুকে ছবি অথবা খুব ব্যক্তিগত তথ্য না দেয়া, কিন্তু আমরা সাধারণত জানি যে ফেসবুকে সবাই ছবি দেন, এটাই সবার মূল আকর্ষণের একটি জায়গা, তো সেক্ষেত্রে আসলে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা সম্ভব?
ছবি দেওয়া এবং ব্যক্তিগত ছবি দেওয়া আলাদা ব্যাপার। তারপরে ব্যাপার হচ্ছে যে ছবি দেওয়ার পরেও আপনাকে ছবিকে প্রাইভেসি মেনটেন করা সম্ভব, যে আপনি কাদের এই ছবিগুলিকে দেখতে পারমিশন দিচ্ছেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি পৃথিবীর সমস্ত মানুষকে দিচ্ছি, সেখানে এই সমস্যাটা হয় যেখানে এই প্রেডিটর তারা সবসময় ওয়েট করে যে আচ্ছা দেখি কোথায় কি আছে, তারপর তার উপরে তারা চেষ্টা করে যে কিভাবে তাদের ব্ল্যাকমেইল করা যায় এইসব ব্যাপারে। সো এই জিনিসগুলি আমাদের শিক্ষার প্রয়োজন, যে ছবি আমিও দেই, বাট সেই দ্যাট ডাজ নট মিন যে আমি আমার পৃথিবীর সমস্ত মানুষকে আমার ছবির পারমিশন দিয়ে দিচ্ছি। সো আমি শুধু যে ফ্রেন্ডদের আমি খুবই ঘনিষ্ঠভাবে জানি তাদের দিচ্ছি এবং সোবার ছবি দিচ্ছি, নট যে আমি আমার পার্সোনাল ছবি। তো এই জিনিসগুলি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে অনেক সময় যে জিনিসটা হয় যে বাংলাদেশের ছেলে মেয়েরা তারা মানে নিজেরা পিয়ার প্রেশার যেটাকে বলি, পিয়ার প্রেশারে পড়ে বিভিন্ন ব্যক্তিগত ছবি তারা এইসব জায়গায় আপলোড করে, এবং এই আপলোড করার তারা মানে মনে বুঝে না যে এই ছবিগুলি একবার যদি নেটে চলে যায় দেন ইটস নো ওয়ে আপনি এটাকে অ্যাকচুয়ালি রিমুভ করা সম্ভব, এবং এই জন্যই তারা ভিক্টিমাইজ হয়। সো আমাদের এক নম্বর উদ্যোগ যেটা হবে যে কোনো ধরনের ব্যক্তিগত ছবি বা যেগুলি আপনি মনে করেন যে আপনার বাবা মা অথবা নানা নানি দেখবে না বা দেখলে আপনার আপনি মনে করেন যে খুবই লজ্জাকর একটা ব্যাপার, এই ধরনের কোনো ছবি কখনোই আপলোড করা উচিত না। দুই নম্বর যে আপনার ব্যক্তিগত ইনফরমেশন, যে আপনার বাসা কোথায় কি করেন, যেমন যারা ভিক্টিমাইজ করে তারা সব সময় এই ইনফরমেশনকে হার্নেস করে।
আপনি যদি আরেকটু ব্যাখ্যা করেন যে ব্যক্তিগত তথ্যগুলো আসলে কি কি?
ব্যক্তিগত তথ্যর মধ্যে যেমন জন্মদিন, এটা আসলে একটা মানে আমেরিকার জন্য একটা বড় ব্যাপার, বাংলাদেশে এখনো ততটা বড় ব্যাপার না, বাট এটা ইভেনচুয়ালি হবে। যেমন জন্মদিনের মাধ্যমে তারপরে অ্যাড্রেস, তারপরে আপনার বিভিন্ন ধরনের পছন্দ, এগুলি ব্যাপারে মানুষ যখন এগুলিকে খুব ঘনিষ্ঠভাবে আপলোড করা শুরু করে তখন এই সাইবার ক্রিমিনালরা তারা এই ইনফরমেশনটাকে নিয়ে অ্যানালাইজ করে আপনাকে খুঁজে বের করে আপনি আসলে কোথায় থাকেন কে, তারপরে আপনার উপরে তারা টার্গেট করে। সো নাম্বার ওয়ান যেটা হওয়া উচিত যে আমাদের প্রোফাইলগুলিকে সবসময় প্রাইভেট করা উচিত এবং শুধু অ্যাকসেপ্ট মানে যারা আপনার ঘনিষ্ঠ বন্ধু এবং যারা আপনার সম্পর্কে জানে তাদের জন্যই এটাকে এনেবল করা উচিত। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তিগত তথ্য যত কম দেওয়া যায়, যেটা একদমই নেসেসারি না সেটাকে কেন আমাদের নেটে দিতে হবে, আপনার বন্ধু কি আপনার সম্পর্কে জানে না? এটার জন্য আসলে সাইবার দিয়ে তারপরে নিজেকে ভিক্টিমাইজ করার কোনো মানে হয় না। তো এই যত কম ইনফরমেশন আপনি দিতে পারবেন তত বেশি ভালো।
যদি কেউ সাইবার নিরাপত্তাহীনতায় ভোগেন, অর্থাৎ সে এরই মধ্যে অপরাধের শিকার হয়েছে, সেক্ষেত্রে আইনের সাহায্য সে নিশ্চয়ই নেবে, তার বাইরে আসলে তার আর কি করার আছে?
তার বাইরে এই মুহূর্তে যে জিনিসটা করার সেটা হচ্ছে যে যতখানি সম্ভব আমার মনে হয় যে যেমন অ্যাকাউন্ট ডিলিট করে তারপরে নতুনভাবে শুরু করা, এটা একটা মিনিমাম জিনিস করা উচিত। বিকজ আপনি হয়তো ফেসবুকের যারা কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কিভাবে এটাকে ক্লিন আপ করা সম্ভব। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই উদ্যোগটা যদি নেয় যে ফেসবুক কর্মকর্তাদের সাথে একটা কোন রকমের সম্পর্ক ক্রিয়েট করা এবং বলা যে আমাদের দেশে এরকম ভিক্টিমাইজ হচ্ছে এবং আমাদের জন্য কি করা সম্ভব, এবং আমি প্রিটি শিওর যে তারা কোন ধরনের একটা ব্যবস্থা করতে পারে। যেমন এখানে আমেরিকায় যে জিনিসটা হয়, যেমন কোন বিতর্কিত কিছু হলে ফেসবুক অথবা টুইটার এরা সেগুলিকে তারা নিজেরা দায়িত্ব নিয়ে ক্লিন আপের একটা ব্যবস্থা করে, এবং এই ক্লিন আপ গুলি একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর তার চেয়ে বড় কথা, বাংলাদেশের আইনকে একটু আপডেটেড করতে হবে, এবং কিছু এক্সাম্পলারি কেস আমাদের যদি এগুলিকে হ্যান্ডেল করা যায় তাহলে যে জিনিসটা হবে, যারা এইসব সাইবার ক্রিমিনাল তারা একটু অবশ্যই তারা একটু পিছু পা হবে। বিকজ তারা এখন জানে যে কোনো কিছু করলেই তাদের জন্য কিছুই হয় না। তো আমরা যদি এই জিনিসগুলিকে একটা এক্সাম্পলারি বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে যে জিনিসটা হবে যে মানুষ যারা এই জিনিসগুলি করে তারা সহজে মানুষকে প্রেডিটর হিসেবে এই করবে না। যেমন আমেরিকায় এই আইনগুলি আছে এবং অনেক আছে, এবং তারা এখনো আসলে পিছনে এবং তারা এখনো আপডেট করতেছে। আমাদের বাংলাদেশ যেহেতু সাডেনলি এই এই ইন্টারনেট যুগের মধ্যে প্রবেশ করে ফেলেছে, সো আমাদের এই আইনগুলিকে ইমিডিয়েটলি রেক্টিফাই করা উচিত যাতে আমরা বাংলাদেশের মানুষদের হেল্প করতে পারি। কারণ এটা আসলে না জানার জন্যই বেশিরভাগ জিনিসগুলি আমরা এই সাইবার ক্রিমিনালের হাতে ফাঁদে পা দিই।
আচ্ছা, এই বিষয়ে যে তদন্ত করতে হয়, যে ধরুন কেউ কোনো মেয়ে একটি এরকম কিছু হলো ঘটলো, তখন যে তদন্ত করতে হয়, ইনভেস্টিগেট করতে হয়, সে ব্যাপারে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিতে পারে?
তদন্ত করার জন্য এখন যেমন আমেরিকায় বা অন্যান্য দেশে সাইবার ইনভেস্টিগেটিভ নামে ডিফারেন্ট ডিপার্টমেন্টই আছে যারা নাকি এই সাইবার ক্রিমিনালদের পিছনে সবসময় করে। বাংলাদেশে আমার জানা মতে এখন পর্যন্ত সাইবার ক্রিমিনালদের উপরে কোনো ডিপার্টমেন্টই নাই যারা নাকি এইগুলির উপরে সবসময় তদন্ত করবে। বিকজ যারা এই তদন্তগুলি করবে তাদের আসলে খুবই এক্সপার্ট নলেজ থাকতে হবে, তাদের জানতে হবে যে কিভাবে কি করতে হয়। সো কম্পিউটার সায়েন্সের যারা খুব ভালো এই ধরনের কাজ করতে পারে তাদের দিয়ে এবং আইন বিশেষজ্ঞদের দিয়ে এমন একটা টিম ক্রিয়েট করা উচিত যারা নাকি এই সাইবার ক্রিমিনালগুলিকে বা এই ক্রাইমগুলিকে তদন্ত করতে পারবে উপযুক্তভাবে। এবং শুধু তদন্ত করলেই তো হবে না, আমাদের আইনটাও দরকার। তদন্ত করার পরে এই আইনটাকে প্রয়োগ করতে হবে এইসব লোকদের বিরুদ্ধে যাতে তারা শাস্তি পায়। যেমন বাংলাদেশে যদি একটা মানুষকে খুন করা হয় তার জন্য যদি ফাঁসি না থাকতো তাহলে এতদিন সবাই সবাইকে খুন করে ফেলতো। যেহেতু আমাদের আইন আছে এই জন্য এই জিনিসগুলি মার্ডারগুলি এত হয় না, যদিও হয় যে মানে সেটা সবসময় থাকবে, বাট তার জন্য আমাদের যে এই আইনগুলি থাকার জন্য আমরা বাংলাদেশে এখনো অনেকটা নিরাপত্তায় থাকতে পারি, যেটা সম্ভব হতো না যদি আইন না থাকতো। সেম ভাবে সাইবার ক্রিমিনালদের জন্য যদি আইন না থাকে এবং তদন্ত কমিটি না থাকে তাহলে তারা তো সবসময় এগুলি করেই যাবে। তো এই জিনিসগুলি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে সাইবার ক্রিমিনালের যে অ্যাক্টিভিটি এটা অনেকটাই কমে যাবে।
ইফতেখার ইভান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ রয়েছে এর ২১তম পর্ব।
আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজন এভরিডে গ্রামারে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ আমরা ইংরেজি ভাষার একটি অত্যন্ত পরিচিত ভার্ব নিয়ে আলোচনা করব।
সেটি কোন ভার্ব?
ভার্বটি হচ্ছে গেট।
গেট, এটা তো খুবই সহজ একটা ভার্ব।
হ্যাঁ, সহজ বলতে পারো, তবে সহজ মনে হলেও ততটা সহজ নয়।
মানে?
শোনোই না তাহলে কাভি এবং লুসিয়ার মধ্যকার এই সংলাপ।
Lucia, did you know that the verb get can be used in more than 50 different ways?
What? Really? That's crazy. I know that the most common meaning of get is to receive, obtain, or buy. That would be get plus direct object.
I got an email from my professor. I got a new car. I got a coat from my sister.
হ্যাঁ, তাই তো। কাভে বলছে যে এই ভার্ব গেটের 50টিরও বেশি ব্যবহার আছে। তবে লুসিয়া অবশ্য গেটের খুব পরিচিত বা সাধারণ ব্যবহারের কথাটাই জানে, যেমন আমরাও জানি।
এই সাধারণ বা পরিচিত ব্যবহারগুলো কি তাহলে?
যেমনটি লুসিয়া বলছে যে গেটের বহুল ব্যবহৃত মানেগুলো হচ্ছে পাওয়া, গ্রহণ করা এবং কিছু কেনা।
আর এই ব্যবহারের স্ট্রাকচারটা কিরকম হবে?
স্ট্রাকচারটা হবে গেট প্লাস ডিরেক্ট অবজেক্ট।
উদাহরণ সম্পর্কে লুসিয়া কি বলছে?
উদাহরণগুলো হলো আই গট অ্যান ইমেল ফ্রম মাই প্রফেসর, আই গট এ নিউ কার, আই গট এ কোট ফ্রম মাই সিস্টার।
কিন্তু মজার ব্যাপার কি জানো?
কি?
এই গেট প্লাস ডাইরেক্ট অবজেক্টের মানে শুধু পাওয়া নয়, কিছু নিয়ে আসাও।
যেমন?
শোনো তাহলে কাভের কাছে এর ব্যাখ্যা এবং উদাহরণ।
Get plus direct object is also the structure when get means to bring or fetch something, as is the structure get plus indirect object plus direct object.
Could you get me my coat?
Just remember, you usually use that last structure when something is nearby.
কি কিছু বুঝলে?
হ্যাঁ, ওই তো আপনি যেটা একটু আগে বললেন, গেট প্লাস ডিরেক্ট অবজেক্টের মানে কিছু নিয়ে আসাও কিংবা কিছু তুলে আনা, সেটাই ওরা এখানে বলছে। তাছাড়া কাভে তো আরও বলল যে গেট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট এরকমই হবে স্ট্রাকচারটা।
আর এর উদাহরণ কি হবে?
কুড ইউ গেট মি মাই কোট, মানে তুমি কি আমার কোটটা এনে দিতে পারো?
হ্যাঁ, তবে কাভে স্মরণ করিয়ে দিচ্ছে যে এরকম বাক্য কেবল তখন ব্যবহার করা যায় যখন কাছের কোনো কিছু আনার জন্য অনুরোধ করা হয়।
হ্যাঁ, সেটাই তো ঠিক, কারণ খুব দূরের কোনো কিছু তো কাউকে এভাবে আনতে বলা যায় না।
এবার সাবরিনা শোনো এর আরো ব্যবহার সম্পর্কে আরো কিছু কথা।
The next meaning of get is to arrive somewhere. Here you would use the structure get plus location adverb or get plus to plus location.
When will you get here? I got to work late.
হ্যাঁ, এখানে তো লুসিয়া বলছে যে গেট এর আরেকটা মানে হচ্ছে কোথাও পৌঁছানো, কিন্তু বাংলায় তো গেট এর একটা অর্থই আমরা জানতাম, সেটা হচ্ছে পাওয়া।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সাবরিনা। তবে এর স্ট্রাকচারটা কিরকম হবে এই নতুন বাক্যের?
হ্যাঁ, এর স্ট্রাকচারটা হবে গেট প্লাস লোকেশন অ্যাডভার্ব অথবা গেট প্লাস টু প্লাস লোকেশন।
আর উদাহরণগুলো?
When will you get there? I got to work late.
এবার তাহলে গেটের আরেকটা অর্থ লক্ষ্য করো।
Another meaning of get is to become. Here you use get plus adjective.
The weather is getting cold. I get excited when I get a good grade.
গেটের এই মানে সম্পর্কে কাভে কি বলছে?
কাভে বলছে যে গেটের আরেকটা মানে হচ্ছে হওয়া, আর এর স্ট্রাকচারটা হচ্ছে গেট প্লাস অ্যাডজেক্টিভ।
আর লুসিয়া এর উদাহরণ হিসেবে কি বলল?
দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ড, আই গেট এক্সাইটেড ওয়েন আই গেট এ গুড গ্রেড।
আচ্ছা, এখন অবশ্য আমাদের ওঠার সময় হয়ে এলো। আর এই অনুষ্ঠান থেকে ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই ইংরেজি শেখার অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন, দেখতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এই আয়োজন থেকেই আজকের মতো ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস কাতার এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অপরাপর বেশ কয়েকটি মিত্র দেশের মধ্যেকার কূটনৈতিক বিবাদকে জটিল পরিস্থিতি অভিহিত করে যুক্তরাষ্ট্রের এটার নিষ্পত্তিতে মদদ দেওয়া দরকার বলে উল্লেখ করেছেন। সোমবার রাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অধিবেশনে ম্যাটিস সাংসদদের উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয় কাতারের যুবরাজ সানি বংশ পরম্পরায় একটা দুরূহ পরিস্থিতির মুখে গিয়ে পড়েছেন এবং সমাজ ব্যবস্থাকে সঠিক পথপানে ধাবিত করবারই চেষ্টা করছেন তিনি। বলেন, তবে যে কোনো ধরনেরই সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন করা যে আমাদের সবারই স্বার্থের জন্য অহিতকর সেটা আমরা তো সবাই স্বীকার করি। ম্যাটিস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকল সন্ত্রাসী অর্থায়ন রহিত করার উপরই গুরুত্ব আরোপ করেছেন। উল্লেখ্য, কাতারের আল উবাইদ বিমানঘাটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাটি, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী কর্মতৎপরতার সদর কার্যালয় হিসেবে কাজ করে থাকে এটি এবং এখান থেকেই মোতায়েন রয়েছে প্রায় 10,000 আমেরিকান সেনানী। সৌদি আরব, বাহরাইন, মিশর, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কাতারের সঙ্গে এবং ছোট্ট ওই উপসাগরীয় দেশটির সঙ্গে পরিবহন ব্যবস্থা দুদিক থেকেই বন্ধ করে দিয়েছে তারা। তারা বলছে কাতার হামাস ও মুসলিম ব্রাদারহুড সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল যোগান দিচ্ছে। যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস আজ মঙ্গলবার প্রকাশ্য শুনানি অধিবেশনে জবানবন্দি দেবেন বলে স্থির রয়েছে এবং এতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার একটি প্যানেল তাঁকে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর যোগাযোগ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই প্রধানের চাকুরিচ্যুত হওয়ার বিষয়টির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অকারণ হস্তক্ষেপ বিষয়ে যে বিবিধ তদন্তানুসন্ধান চলছে সে ধারাবাহিকতায় সেনেট সভার এই শুনানি অধিবেশন সর্বসাম্প্রতিক সংযোজন। রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে দুবার তাঁর কথোপকথন হয়েছে। কথাটা স্বীকার করবার পরই গেল মার্চে সেশনস এফবিআই তদন্ত প্রক্রিয়া থেকে নিষ্পৃহ রইবার অভিপ্রায় ব্যক্ত করেন। এর আগে বরখাস্তকৃত সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি বলেছেন কংগ্রেসেরই শুনানি অধিবেশনে যে এফবিআই এর কাছে অতিরিক্ত কিছু তথ্য রয়েছে সেশনস সম্পর্কে জানিয়ে প্রকাশ্য শুনানিতে আলোচনা করতে তিনি অপারগ। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট বিধায়কদের একটি গোষ্ঠী রাশিয়ার সঙ্গে বিধিনিষেধ আরোপ বিধিবিধান আরও শক্তপোক্ত করার ব্যাপারে একমত হয়েছেন। এতে এই বিধানও রাখা হয়েছে যে হোয়াইট হাউস এ বিধিবিধান শিথিল করতে, মুলতুবি করতে বা খারিজ করতে চাইলে তার জন্যও কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে। সেনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে এর ব্যাপারে জোরালো সমর্থন পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। তবে এটি প্রতিনিধি পরিষদেও পাশ হতে হবে এবং তারপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক তা স্বাক্ষরিত হতে হবে। উত্তর কোরিয়া তার কারাগার থেকে আমেরিকার এক কলেজ ছাত্রকে মুক্তি দিয়েছে। 2016 প্রচারণামূলক একটি পোস্টার চুরির চেষ্টা চালানোর দায়ে তার 15 বছরের জেল হয়েছিল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। টিলারসন তার এক বিবৃতিতে জানান, ওই ছাত্র অটো ওয়ারমিয়ারের বয়স 22 বছর, এখন মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন ওই ছাত্র এবং এখানে পরিবারের সদস্যদের সঙ্গে তার মিলিত হবার কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জাই ইনকে ওয়াশিংটনে স্বাগত জানাবেন পরে মাসের শেষের দিকে। দুনেতা পারস্পরিক সহযোগিতা ও বৈশ্বিক বিষয়াবলী এবং অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যু এবং ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট বিষয় দিয়েও আলোচনায় উঠবে বলে মনে করা হচ্ছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেন। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.